সন্ধ্যা। আজ সোমবার 21 জানুয়ারি 2008 সন, বাংলা আটই মাঘ 1414। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবের 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 MHz-এ। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি, সাদিকুর রহমান। শ্রোতা বন্ধু, আশা করি আপনি ভালো আছেন। গত কয়েক বছরে যেসব শব্দ সমূহের সাথে আমরা সবাই নতুন করে পরিচিত হয়েছি, তার মধ্যে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আমরা আজকের অনুষ্ঠানের প্রথম অংশে গ্লোবাল ওয়ার্মিং এর এভিডেন্স এবং এর কারণ ও পরিণতির কথা শুনব ডক্টর রজার গিফার্ড এর কাছ থেকে। অনুষ্ঠানের এই অংশটি ইংরেজিতে। রজার গিফার্ড চেয়ারম্যান ন্যাশনাল কমিটি ফর আর্থ সিস্টেম সায়েন্স এবং ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এর সদস্য। তারপর এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণ, গ্রিন হাউস গ্যাসের তৈরি, সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেটা সম্বন্ধে যে একটা প্রস্তাব এসেছে কার্বন ট্রেডিং এর, সেটা সম্বন্ধে আমরা শুনব ডক্টর হেলাল আহমেদের কাছ থেকে। হেলাল আহমেদ একজন চৌকস অর্থনীতিবিদ এবং অস্ট্রেলিয়ান এক সরকারি সংস্থার সাথে জড়িত। বলা বাহুল্য, রজার গিফার্ড ও হেলাল আহমেদ দুজনই তাদের ব্যক্তিগত ভূমিকায় তাদের মতামত জানাচ্ছেন। বুঝতেই পারছেন তাহলে শ্রোতা বন্ধু যে আজকের অনুষ্ঠান বেশ গুরুপাক। তবে মাঝখানে আমরা একটা গান শুনব প্রেয়ার হলের। আসুন তাহলে শুরু করা যায় প্রথমেই রজার গিফার্ডকে দিয়ে।
Dr. Roger Gifford, thank you very much for agreeing to speak to Bangla Radio.
It's a pleasure.
I'll start off asking you, what's the evidence that we do have global warming?
The information about global mean temperature of the air near the ground is obtained from a whole global network of thermometers located in weather stations, and there's been a lot of trouble in selecting an ideal group of weather stations that are free from extraneous influences such as the warming that tends to occur within and near cities and other factors that can cause not quite perfect measurements. So there's been a large effort by people at the University of East Anglia in Norwich in England, and also at the Goddard Institute of Space Studies in New York, who've done a lot of work summarizing these global values. And there's no doubt whatsoever that the measurements from thermometers on the ground, well calibrated thermometers, is showing that the surface temperature is increasing by about 0.1 degrees Celsius per decade.
Right, but does that sound a lot? Is that a lot?
That is a lot, because one needs to understand that the difference in the mean temperature of the Earth between full glacial and full interglacial periods during the Ice Age was only about 5 or 6 degrees. It doesn't take much to have major impact on weather systems. So 0.1 of a degree is not very much at the moment in terms of what we perceive in our daily lives, but if that carries on and it changes fairly soon to 0.2 of a degree per decade, by the end of the century, after 10 decades, another 10 decades, it's going to be another 2 degrees, perhaps 1 or 2 degrees above the 0.7 that's already increased in the last century. And this is beginning to get significant to what we experience in our everyday lives, and it's enough to drive changes in climatic patterns. And it's probably changes in climatic patterns that are more important than the mean. For example, in a small change of pattern, when there's only a small forcing, would be a shift of the weather systems towards the poles as things get warmer. And that's in fact what's predicted for that the weather systems that go across southern Australia, southern half of Australia, if they move across down further to the poles into the Southern Ocean, then the rain belts that we get coming across the lows and rain belts would move into the Southern Ocean, and we would get in the Southern Australia, where I live and you live, the drier conditions of further north in Australia.
So the whole thing would be
yes. And of course there's a lot of speculation whether the recent drought that we've had in Southern Australia, going on for about 5 years now, whether that's an early expression of human-induced warming causing the weather systems to track further south and miss us.
Okay, so if I take the role of a skeptic, okay, so say I agree that there is this warming, what's the evidence that it's human-induced, or what's the evidence that there is
yes.
human activities causing it?
Well, it's the amount of warming being experienced is well predicted by the Global Climate Models, GCMs, which are driven in terms of change by the greenhouse gases, namely carbon dioxide and also methane and nitrous oxide to a much lesser extent, but mostly carbon dioxide. And also that effect, the warming effect of those greenhouse gases, is partly offset by the increased atmospheric pollutants, what are known as aerosols, the dirt in the atmosphere, which has come with industrialization. If there wasn't so much dirt in the atmosphere, the warming would be greater. The models have predicted quite accurately the time course of the temperature increase we've experienced during the 1900s, through the 20th century, in which there was a warming period from about 1910 to 1940. That warming period was only very slightly caused by the increase in carbon dioxide in the atmosphere, because there was only a little bit of increase at that time. The larger cause then was there happened to be a cessation of, or a lull in volcanic activity. Volcanoes also put muck into the atmosphere, shoot up sulfate aerosols into the stratosphere. That causes cooling. And there was a lull between 1910 and 1940, leading to some warming, and that was the primary cause of the warming then. Then there was after the war, between about 1945 up to about the early 70s, average temperature of the Earth stabilized, in fact a slight cooling, and that was well modelled by the level of industrial pollution going out, especially in the Northern Hemisphere. It was stronger in the Northern Hemisphere. And then from the mid-1970s to the present, there's been a steady increase, a fairly steady increase, which corresponded with the Clean Air Act, Clean Air Movement, cleaning up the atmosphere in the Northern Hemisphere, and the now rapidly increasing carbon dioxide in the atmosphere.
So, Roger, if to summarise then, have I got this right? The more pollution you have, more particles you have in the air, the dirtier the air is, the more the sunlight is reflected and the Earth cools. On the other hand, the more carbon dioxide you have, the more the heat is trapped and the Earth warms up. So you've got these two different types of man-made outputs, if you like, in the atmosphere, which are acting in different ways.
Yes.
And since the 70s, because the amount of pollutant, physical pollutant, the dust particles have got less, we can see now much more clearly the effect of carbon dioxide that's
Pushed
into the atmosphere.
Yes. That's well stated. I might add that the heat that's trapped by the greenhouse gases is not the incoming solar energy, it's the outgoing long-wave radiation that the Earth puts out. You see, the Earth is also radiating energy, just like the Sun is, but because the Earth is a lot cooler than the Sun, it's a physical principle that the wavelengths of radiation are much longer, and it's called infrared radiation. And that infrared radiation is trapped by the greenhouse gases in the atmosphere, and it's by loose analogy with the heat held in by a greenhouse, the glass of a greenhouse, that phrase greenhouse gases came to be used. It's not a very accurate analogy, but that's become fixed in the language.
Okay, so if we use another crude analogy then, Roger, could we imagine carbon dioxide and these greenhouse gases like being a blanket that's covering the Earth? And am I right in thinking the heat from the sun gets in, and then the earth would normally radiate some of that heat out, or is it the earth's internal energy heat that would be radiated out, or is it both?
It's most of the heat that's re-radiated is the solar energy, which was intercepted by the ground. So the atmosphere is fairly transparent to incoming solar energy, except that which is reflected off the clouds and off the pollutants. The solar energy which gets through hits the ground, warms up the ground, and you know that by day very well. And you also, everybody knows actually about the loss of radiation from the earth, because at night when the sun stops, everything cools off, and on a clear night when there's no clouds to radiate back again, everybody knows, is aware that the ground gets cold very quickly. You get ground frosts in some places, and that is a simple expression of the earth radiating energy away from itself, which by day is compensated by the incoming sunshine. So that's the process. It's that radiated energy is trapped by the greenhouse gases and radiates back down again. Current concentration is 380 or 81 parts per million CO2 in the atmosphere, carbon dioxide in the atmosphere, before industrialization started in the world.
So that's about 1900 or earlier 1850s.
No, now.
Industrialization.
Yes, started. About 1850s. The concentration was 278, 280 parts per million. So it's increased by 100 parts per million. These are very tiny concentrations, but they have profound effect on the energy balance of the Earth. That's right. The amount of energy coming in from the sun is huge. The amount going out from long-wave radiation, back radiation from the Earth, is huge. This small imbalance causes a gradual warming.
Finally, the role of the subcontinent in this?
I think it's going to be very hard for the India and China, rapidly growing economies, to curtail their emissions from fossil fuels. Both countries have very large coal resources, I think, and very vigorous communities, keen to, now that they've start moving ahead with industrialization, keen to proceed. I think it'll be very hard to curtail emissions. But India does stand to suffer a lot. Indian subcontinent stands, especially Bangladesh, because of the low-lying nature of much of the land and the deltas, where the very large populations and large agricultural production comes from, because there's no doubt that sea level is rising, and the rate of rise has accelerated. It was rising at 1.5 millimeters a year for many decades. Recent measurements, and much improved measurements because of satellites are able to measure sea level very accurately, is now going at 3 millimeters a year and accelerating. So there's a risk for very low-lying areas that there'll be more problems with storm surges and flooding problems, and I think this will be a very major problem for the Indian subcontinent to deal with, because of such large populations on low-lying land, as I understand.
Thank you very much indeed, Roger.
It's a pleasure.
Appreciate it.
Thank you.
বন্ধু, প্রেয়ার হলের কণ্ঠে মায়া গানটি শুনবেন। যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস তৈরি হয় সেটা নিয়ন্ত্রণ করার জন্য, সেটা কমানোর জন্য ইদানিং আমরা কার্বন ট্রেডিং এর কথাটি মাঝে মাঝেই শুনি। কার্বন ট্রেডিং সম্বন্ধে বলছেন হেলাল আহমেদ।
এর আগে আমরা শুনেছি এনভায়রনমেন্টাল লেভি, তারপরে পলিউশন ট্যাক্স, এই ধরনের। তো কার্বনের ব্যাপারে কথা উঠেছে বিকজ আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তার সাথে আমাদের যে মানুষ যে কাজগুলো করে তার কারণে যে অ্যাটমসফিয়ার যে গ্রিন হাউস গ্যাসের কনসেন্ট্রেশন হচ্ছে সেটার সাথে গ্লোবাল ওয়ার্মিং এর লিঙ্ক আছে। তো চেষ্টা করা হচ্ছে যাতে মানুষের দ্বারা যেসব কার্বন এমিশন হয়, যেসব গ্রিন হাউস গ্যাস এমিশন হয় সেগুলোকে কমানোর জন্য। তো বিভিন্ন দেশ একসাথে হয়ে একটা প্যাক করে আর কি, ফ্রেমওয়ার্ক কনভেনশন ফর ক্লাইমেট চেঞ্জ, UNFCCC, কিয়োটো প্রোটোকল বলে একটা প্রোটোকল হয়েছে, সেখানে অনেকে সিগনেচার করেছে, অস্ট্রেলিয়া করেছে। তো এর উদ্দেশ্য হচ্ছে যে যারা ডেভেলপ কান্ট্রি তাদের যে গ্রিন হাউস গ্যাস এমিশন সেটা 1990 সালে যে পরিমাণ ছিল তার থেকে 5% নিচে নামানোর চেষ্টা আর কি। তো যেটা দেখা যাচ্ছে যে একটা পরিমাণ তারা ঠিক করে দিয়েছে আর কি, যে এই পরিমাণ এমিশন করতে হবে, এখন কিভাবে কমানো যায়। ট্রেডিংটা হচ্ছে গিয়ে এই এই কমানোর সময় তো অনেক অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোকে কন্ট্রোল করতে হবে, তো এমনভাবে করতে হবে যাতে দেশের জন্য কস্টটা কম হয় আর কি। সাধারণত ইকোনমিস্টরা বলে যে যদি আমরা একটা মার্কেট বেজ কোন একটা স্কিম নিয়ে আসি তাহলে কমানো যাবে, কারণ প্রত্যেকে চেষ্টা করবে তাদের খরচ কমানোর জন্য এবং প্রত্যেকের কাছে নিজস্ব যে মেকানিজম গুলো আছে তার সম্পর্কে ভালো ধারণা আছে। তারপর যদি সেটাকে ডিসেন্ট্রালাইজ করে দেয় তাহলে কমানোটা সবচেয়ে কম কষ্টে করা যায় আর কি। তো ট্রেডিংটা এরকম যে একটা অথরিটি থাকবে, তারা ঠিক করে দেবে যে এই পরিমাণ হচ্ছে পারমিট, নাম্বার অফ পারমিট, যেটা হবে যে পরিমাণ টার্গেট তারা কমিট করেছে সেই পরিমাণ ইকুইভ্যালেন্ট। তারপরে হয়তো সেটা অনেক ধরনের মেকানিজম আছে, কখনো হয়তো অকশনিং হতে পারে, কখনো হয়তো সেটাকে ফ্রি অ্যালোকেট করে দিতে পারে যারা এমিট করছে, কিছুটা হয়তো ফ্রি অ্যালোকেশন হলো, কিছুটা মার্কেট মাধ্যমে অকশনের মাধ্যমে কেনা বেচা হলো আর কি। ধরা যাক 100টা পারমিট ছাড়া হয়েছে বাজারে, ছাড়তে পারবো 100টা ইউনিট, সেটা যে মিলিয়ন টনই হোক আর কি। এখন যে হিসাব করে দেখা গেছে যে এই বছর 208 সালে যেরকম যদি কোন ধরনের কন্ট্রোল না থাকতো তাহলে হয়তো এটা 120 হতো, যেটাকে আমরা বলি বিজনেস অ্যাজ ইউজুয়াল এমিশন আর কি। তো আমাদেরকে নিশ্চয়ই 20টা ইউনিট কমাতে হবে, প্রত্যেকে দেখবে যে কিভাবে কমানো যায়। প্রত্যেকে একটা হিসাব বিকাশ করে দেখলো যে কমাতে গেলে প্রত্যেকটা ইউনিটে আমাদের হয়তো 10 টাকা 12 টাকা কিংবা এরকম একজনের এক রকমের খরচ পড়বে। তারপর যে অকশনিং এ কিংবা মার্কেট একটা সৃষ্টি হলো, সেই মার্কেটে কেনাকাটা করতে গিয়ে যাদের যদি দেখা যায় যে আমি নিজে কমাতে গিয়ে যে খরচ পড়ে তার থেকে যদি বাজার থেকে কিনতে চাই সেটা সস্তা পড়ে, আমি বাজার থেকে কিনবো, তার মানে হচ্ছে অন্য কেউ ওটা আমার থেকে কম খরচে এমিশন কমাতে পারে। আবার যদি বলি ধরো 120টা আমাদের হবে, সেখানে 100তে নামাতে হবে, এই 20টা আমাদের কমানোর জন্য যারা সবচেয়ে কম খরচে কমাতে পারবে তাদের কাছ থেকে আমরা কিনে নেব মূলত।
আচ্ছা, তাহলে আমি যদি ওইভাবে ভাবি যে আমার একটা কোম্পানি আছে, সরকার আমার বলে দিল যে তুমি 100 ইউনিটে তুমি কার্বন ডাইঅক্সাইড তুমি ছাড়তে পারবে এবার, কিন্তু আমি জানি যে আমার 120 ইউনিট আমি ছাড়ি, তাই তো? তাহলে আমি ওই 20টা ইউনিট আমি বাজারে গিয়ে আমি কিনে আনবো যে আমার এই 20টা ইউনিট কিনতে হবে, এবং কোন কোন কোম্পানি হয়তো ওরা দেখবে যে ওরা সহজেই কমাতে পারবে এবং ওদের পয়সা পুষিয়ে যায়, ওদের ওই যদি 20টা ইউনিট বিক্রি করে ওরা যদি এমনি ব্যবসা করে থাকে। তাহলে তো একটা বড় একটা বিউরোক্রেসিও লাগবে এবং এনফোর্স করতেও তো লোক লাগবে, একটা কোম্পানিতে গিয়ে দেখবে যে কত করে ছাড়বে, এটা কি সম্ভব?
মেজারমেন্ট এবং মনিটরিং এটা একটা বিরাট একটা অংশ এইটার নিশ্চিত করার ব্যাপারে। এটা সমস্যা হচ্ছে যে যেহেতু এটা কমাতে গেলে ইকোনমিক বৃদ্ধিটা কমে যাবে এবং যেসব ডেভেলপিং কান্ট্রি আছে চায়না ইন্ডিয়া বাংলাদেশের মতো তাদের কাছে ডেভেলপমেন্ট গোলস গুলো হচ্ছে মোর ইম্পর্টেন্ট মোর অ্যাপারেন্ট, লং টার্ম ক্লাইমেট চেঞ্জটা তাদের কাছে মুখ্য না আর কি। সেই জন্য তারা যে এইরকম কোন একটা গ্লোবাল এফার্ট অংশ নেবে তার কোনো নিশ্চয়তা না এবং নিচ্ছেও না আর কি। আজকাল ধরেন এই যে প্রকৃত প্রোটোকলে দেখা গেল সবাই চাচ্ছে যে কিছু একটা করতে হবে, কিন্তু যখনই প্রশ্ন আসে যে কমিটমেন্টের ব্যাপারে তখন ডেভেলপিং কান্ট্রি গুলো খুব বেশি কমিট করতে চায় না।
আচ্ছা, আমি যদি আবার অস্ট্রেলিয়াতে আমরা যদি কিয়োটো প্রোটোকলে চলে আসি, তা বিভিন্ন দেশের জন্য বিভিন্ন কোটা দেওয়া হয়েছে, তাই তো? তার মানে বাংলাদেশের জন্য একটা আছে, অস্ট্রেলিয়ার জন্য একটা আছে, চায়নার জন্য একটা আছে, তা এই কোটাগুলি সেট করা হলো কিভাবে?
আগে বলে রাখি, যারা উন্নত দেশগুলো আর কি তাদের জন্য কোটা, ওই সিটি কান্ট্রি গুলোর মূলত কোটা আছে। আর বাংলাদেশ চায়না এরা এই যে প্রোটোকলটাকে সাইন করেছে কিন্তু তাদের নিজস্ব কোনো কোটা নেই, তারা যে কোনো পরিমাণ এমিট করতে পারে আর কি। এটা হচ্ছে কিয়োটো প্রোটোকলের অংশ আর কি। কিন্তু ভবিষ্যতে চেষ্টা করা হচ্ছে যে সবাই যেন কিছু একটা কমিট করে, বিশেষ করে যে চীন এবং ইন্ডিয়ার মতো বড় বড় দেশগুলো। তো এটা যেভাবে হচ্ছে সেটা হলো যে এটা নেগোসিয়েশনের মাধ্যমে, ইন্টারন্যাশনাল নেগোসিয়েশনের মাধ্যমে।
আচ্ছা, আমরা কি ভবিষ্যতে এরকম দেখতে পারি যে এরকম আপনি বললেন একটা দেশের মধ্যে একটা কোম্পানি দেখছে যে কমাতে পারছে না, অথচ অন্য জায়গা থেকে কিনছে, এমন হতে পারে কি যে অস্ট্রেলিয়া বা ইউএস বা চায়না দেখছে যে ওরা ওদের টার্গেটে আর আসতে পারছে না, ওরা তখন আরেকটা দেশ থেকে কতগুলি ইউনিট কিনে নিল, এরকম কি হতে পারে? এবং সেরকম হলে কি বাংলাদেশের কিছু সুবিধা আছে যে বাংলাদেশের ধরেন যদি একটা কোটা সেট করা হয় জনসংখ্যা প্রতি, বিশেষ করে যদি সেট করা হয়, তাহলে বাংলাদেশের অনেক এমন হতে পারে যে বাংলাদেশের অনেক সারপ্লাস ইউনিট আছে, সেগুলি বাংলাদেশ বিক্রি করতে পারল, বা এমনকি বাংলাদেশের কোন কোম্পানির সাথে অস্ট্রেলিয়ান কোম্পানির এরকম চুক্তি আসতে পারে যে বাংলাদেশের কোম্পানির কোটাটা তারা অস্ট্রেলিয়ান কোম্পানিকে বিক্রি করে দিল।
মানে কিয়োটো প্রোটোকলের তিনটা মেকানিজম বলে, তিনটা মেকানিজম আছে, ফ্লেক্সিবল মেকানিজম বলে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডিং, এমিশন ট্রেডিং, আর আরেকটা যেটা যেটা বাংলাদেশের জন্য সবচেয়ে রেলেভেন্ট সেটা হচ্ছে সিডিএম। সিডিএমটা হচ্ছে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। সিডিএমটা হচ্ছে এরকম যে যেসব দেশ ডেভেলপ কান্ট্রি যারা কমিট করেছে তারা এবং যে দেশের কোন ধরনের টার্গেট নাই, এই দুটো দেশের মধ্যে যৌথভাবে একটা প্রজেক্ট করা হবে। তো সেই দিক থেকে দেখা যায় যদি দেখা যাক যে অস্ট্রেলিয়া যদি কিছু করতে চায়, অস্ট্রেলিয়া নিজে পাচ্ছে না, বাংলাদেশের সাথে একটা যৌথ উদ্যোগে একটা প্রজেক্ট করলো, ধরা যাক কয়লার উপরে নির্ভরশীল যেসব ইলেকট্রিসিটি জেনারেশন সেটাকে ট্রান্সফার করে গ্যাস নির্ভরশীল করে দিল আর কি, তাতে কিছু একটা ক্রেডিট যেটা হতো যে পরিমাণ এমিট করতো তার থেকে এখন কমিয়ে দিয়েছে, এবং এই আসপেক্ট গুলো অ্যাডমিনিস্ট্রেট মনিটর করবে, মেজারমেন্ট করবে, সবকিছু ঠিকঠাক নির্ধারণ করে দেবে একটা বডি আছে আর কি। সেই দিক থেকে বাংলাদেশের পক্ষে সম্ভব যে কিছু ক্রেডিট সৃষ্টি করলে সেই ক্রেডিটটা সে অস্ট্রেলিয়ার কাছে বিক্রি করলো। বিক্রিগুলো এই অর্থে যে এটা ইমপ্লিসিট যে যে টেকনোলজি যেটা ট্রান্সফার করলো তার একটা খরচ আছে,
অস্ট্রেলিয়া করলো এবং অস্ট্রেলিয়া করে বাংলাদেশে যে যে কার্বন ডাইঅক্সাইড এমিটেড হতো সেটা আরো কমিয়ে দিল, তার ফলে অস্ট্রেলিয়া কিছু ক্রেডিট বাংলাদেশ থেকে নিয়ে নিতে পারে,
মানে ওইভাবে যৌথ উদ্যোগ করতে পারে। আবার আমার ধারণা এই ইন্টারন্যাশনাল যে ট্রেড এর কথা বলছে কিয়োটো প্রোটোকলে যেটা আছে আর কি, এর যে ভলিউম অফ ট্রেড, এক্সপেক্টেড ভলিউম অফ ট্রেড, সেটা এমন যে খুব বেশি ক্রেডিট হয়তো নাও আসতে পারে আর কি, এবং যেগুলো আসছে সেগুলো সাধারণত চীন, ভারত, এইগুলো দেশ থেকে আসছে আর কি। এর জন্য যে ধরনের সরকারি পর্যায়ে যে ধরনের চেষ্টা করা দরকার ছিল সেটা বোধ হয় বাংলাদেশ করেছে কিনা আমি জানি না, যেহেতু পুরো পৃথিবীর দৃষ্টি চীনের দিকে এবং চীনের যেহেতু যে পরিমাণ এমিশন হয় সেটা কমপ্লিট করা সবারই তার স্বার্থের জন্য, সেই জন্য চীন এদিক থেকে অনেক আগে আছে আর কি। তো যেটা হচ্ছে কার্বন এমিশন কমাতে হবে, কিন্তু এটা কিভাবে কমানো যায়, তিনটা জিনিস আমাদেরকে অ্যাচিভ করা যায় কিনা, এনভায়রনমেন্টাল এফেক্টিভনেস যেটা ঠিক করে দেবে যে কি পরিমাণ আমাদের কমাতে হবে এমিশন, কার্বন এমিশন, আরেকটা হচ্ছে গিয়ে ধরেন কিভাবে কমানো যায় লিস্ট কস্টে আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি, আর আরেকটা হচ্ছে গিয়ে কিভাবে ইকুইটি এস্টাবলিশ করা। ইকুইটি ডাইমেনশনটা এমন হয়েছে যে আজকাল যে সময় যে মানে অ্যাটমোস্ফিয়ারে যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস কনসেন্ট্রেটেড তার জন্য দায়ী করা হয় উন্নত দেশগুলোকে, কারণ তারা যে পরিমাণ ডেভেলপমেন্ট করেছে এবং যে পরিমাণ এনার্জি পুড়িয়েছে আর কি, তাদের কন্ট্রিবিউশন হচ্ছে বেশি, ডেভেলপমেন্ট কান্ট্রি সেখানে কন্ট্রিবিউট করে নাই। সেই জন্য ইন্ডিয়া, চায়না এইরকম দেশগুলো যারা সবাই উন্নতি করছে আর কি, তারা বলছে যে না এটা তোমার তোমার সৃষ্টি করেছে, তোমার দায়িত্ব যে এগুলো কমানো। কিন্তু যদি আবার চিন্তা করে থাকেন ভবিষ্যতে যখন চীনের কারণে অনেক অনেক কিছু হবে, চীনকেও আসতে হবে এইখানে এই গ্লোবাল এফার্টে।
অনেক ধন্যবাদ হেলাল, আমাদেরকে একটা জটিল বিষয় মানে তো খানিকটা পরিষ্কার করে দেওয়ার জন্য, আপনার বাংলা রেডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধু, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষাংশে চলে এসেছি। আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। রজার গিফোর্ড এবং হেলাল আহমেদ দুজনকেই আমাদের আন্তরিক ধন্যবাদ। বাংলা রেডিওর অনুষ্ঠান আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ঠিকানা হল bangla radio@hotmail.com এবং bangla radio@gmail.com। বাংলা রেডিওর অনুষ্ঠান ইন্টারনেটেও শোনা যায়। ওয়েবসাইট হল www.banglaradio.org.au। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আগামী সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। শ্রোতা বন্ধু, আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।